দানিয়েলের গ্রন্থ সংখ্যা ৯৮,
এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ এবং শেষ দিনের বিচার, তদন্তমূলক ও নির্বাহী পর্যায়সমূহের অনুধাবন।
এলিয়াহের ত্রিবিধ প্রয়োগে দেখানো হয়েছে যে শেষ দিনসমূহের শুরুতে যেমন একজন এলিয়া থাকবে, তেমনি শেষ দিনসমূহের সমাপ্তিতেও একজন এলিয়া থাকবে। শেষ দিনসমূহ হল বিচার দিনসমূহ। এই বিচার ক্রমান্বয়ে অগ্রসরমান এবং দুই প্রকার বিচারে বিভক্ত। একটি হল অনুসন্ধানমূলক বিচার, যা শেষ দিনসমূহের শুরুতে আরম্ভ হয়েছিল। আরেকটি হল কার্যান্বয়ী বিচার, যা শেষ দিনসমূহের সমাপ্তিতে সংঘটিত হয়। এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ মূলত সেই কার্যান্বয়ী বিচারের ইতিহাসকে উপস্থাপন করে, যার সূচনা শিগগির আসন্ন রবিবার আইনের সঙ্গে হবে।
তদন্তমূলক বিচার তাদের মধ্যেই সীমাবদ্ধ, যারা ঈশ্বরের অনুসারী হওয়ার কথা স্বীকার করেছেন, প্রধানত সরাসরি স্বীকারোক্তির মাধ্যমে, তবে অল্প কিছু ক্ষেত্রে জীবনযাপনের মাধ্যমে পরোক্ষ স্বীকারোক্তির ভিত্তিতেও।
কারণ ঈশ্বরের সামনে কেবল আইনের শ্রোতারা ন্যায়ী নয়, বরং যারা আইন পালন করে তারাই ন্যায়ী সাব্যস্ত হবে। কারণ অজাতীয়রা, যাদের আইন নেই, যখন স্বভাবতই আইনে অন্তর্ভুক্ত বিষয়গুলি করে, তখন তারা আইন না থাকলেও নিজেদের জন্য নিজেরাই আইন হয়ে দাঁড়ায়। এতে প্রকাশ পায় যে আইনের কাজ তাদের হৃদয়ে লেখা আছে, তাদের বিবেকও সাক্ষ্য দেয়, এবং তাদের চিন্তাভাবনা কখনো একে অপরকে দোষারোপ করে, কখনো বা অব্যাহতি দেয়। রোমিও ২:৩-১৫।
তদন্তমূলক বিচারের দুটি প্রধান বিভাগ আছে, কারণ এটি শুরু হয়েছিল মৃতদের জীবনের তদন্ত দিয়ে, আদমের দিনগুলো থেকে শুরু করে, যারা নিজেদের সত্য ঈশ্বরে বিশ্বাসী বলে স্বীকার করেছিল, এবং ১১ সেপ্টেম্বর ২০০১ জীবিতদের তদন্তমূলক বিচারের প্রক্রিয়া শুরু হয়েছিল। তদন্তমূলক বিচারের মৃত ও জীবিত এই বিভাজনের বাইরেও আরেকটি বিভাগ আছে, কারণ বিচার শুরু হয় ঈশ্বরের গৃহ থেকে, এবং শেষকালে ঈশ্বরের গৃহ হল লাওদিকীয় অ্যাডভেন্টবাদ। শীঘ্রই আসন্ন রবিবার আইনে ঈশ্বরের গৃহের বিচার শেষ হয়ে গেলে তখন বাবিলনে থাকা ঈশ্বরের অন্য পাল্টির বিচার হবে।
কার্যকর বিচার হল ঈশ্বরের শাস্তি, যা তিনি তাদের ওপর আনবেন, যারা তার পরিত্রাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই কার্যকর বিচার শীঘ্র আসন্ন রবিবারের আইন কার্যকর হওয়ার সঙ্গে শুরু হবে। তখন যুক্তরাষ্ট্র তার ক্রোধের পাত্র পূর্ণ করবে, যা তার অনুগ্রহকালের পাত্রও বটে, এবং জাতীয় ধর্মত্যাগের পর আসবে জাতীয় ধ্বংস। পৃথিবীর প্রতিটি দেশ রবিবারের আইন প্রয়োগে যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত অনুসরণ করবে, এবং তারপর সেই সব দেশও তাদের পাত্র পূর্ণ করবে এবং জাতীয় ধ্বংসের শিকার হবে।
যখন ধর্মীয় স্বাধীনতার দেশ আমেরিকা বিবেকের ওপর জোর প্রয়োগ করে এবং মানুষকে মিথ্যা বিশ্রাম দিনকে সম্মান জানাতে বাধ্য করার ক্ষেত্রে পাপাশির সঙ্গে একত্রিত হবে, তখন পৃথিবীর প্রত্যেক দেশের জনগণ তার উদাহরণ অনুসরণ করতে পরিচালিত হবে। টেস্টিমনিজ ভলিউম ৬:১৮।
কার্যকরী বিচারও দুই ভাগে বিভক্ত। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন থেকে যখন মিখায়েল উঠে দাঁড়াবেন, তখন মানবের পরীক্ষাকাল শেষ হওয়া পর্যন্ত ঈশ্বরের বিচার দয়ার সঙ্গে মিশ্রিত থাকে। কিন্তু যখন মিখায়েল উঠে দাঁড়াবেন, তখন ঈশ্বরের ক্রোধ, যা শেষ সাতটি মহামারী ঢেলে দেওয়ার মাধ্যমে প্রকাশিত হয়, তাতে কোনো দয়া থাকবে না। রবিবারের আইন সংকটের সময়ে মানুষ ও জাতির ওপর কার্যকরী বিচার দয়ার সঙ্গে মিশ্রিত থাকবে, কারণ তখনও বাবিলনে এমন কিছু লোক থাকবে যাদেরকে বিশ্রামের দিনের উপাসনা ও রবিবারের উপাসনার মধ্যে পার্থক্য বুঝতে সুযোগ দেওয়া হবে।
হায়, যদি মানুষ তাদের পরিদর্শনের সময়টি জানতে পারত! এখনও অনেকেই এই সময়ের পরীক্ষার সত্য শোনেনি। অনেকেই আছেন যাদের সঙ্গে ঈশ্বরের আত্মা কাজ করে চলেছেন। ঈশ্বরের বিধ্বংসী বিচারসমূহের সময়টি তাদের জন্য দয়ার সময়, যাদের সত্য কি তা শেখার কোনো সুযোগ হয়নি। স্নেহভরে প্রভু তাদের দিকে তাকাবেন। তার করুণাময় হৃদয় স্পর্শিত হয়েছে। উদ্ধার করার জন্য তার হাত এখনও বাড়িয়ে আছে, যদিও যারা প্রবেশ করতে রাজি হয়নি তাদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতায় তার করুণা প্রকাশিত হয়। তিনি তার বিচার স্থগিত রেখেছেন, সকলের কাছে সতর্কবাণী ধ্বনিত হওয়ার অপেক্ষায়। আহা, আমাদের লোকেরা যদি বিশ্বকে করুণার শেষ বার্তা দেওয়ার যে দায়িত্ব তাদের ওপর ন্যস্ত, তা যেমনভাবে অনুভব করা উচিত তেমনভাবে অনুভব করত, তবে কি বিস্ময়কর কাজই না সম্পন্ন হতো। টেস্টিমনিজ ভলিউম ৯:৭৯।
ওই ঈশ্বরের ধ্বংসাত্মক বিচারের সময় তাদের জন্য করুণার সময়, যারা সত্য কি তা শিখতে কোনো সুযোগ পায়নি। ওই দুই সময় একসঙ্গে শুরু হয় যখন দরজা বন্ধ করা হয় লাওদিকিয়ান অ্যাডভেন্টিস্টদের উপর যারা প্রবেশ করতে রাজি ছিল না।
আমি দেখলাম যে পবিত্র বিশ্রাম দিন ঈশ্বরের প্রকৃত ইসরায়েল ও অবিশ্বাসীদের মধ্যে একটি বিচ্ছিন্নকারী প্রাচীর, এখনও তাই, ভবিষ্যতেও তাই থাকবে, এবং বিশ্রাম দিনই সেই মহত্তম বিষয় যা ঈশ্বরের প্রিয় প্রতীক্ষারত সাধুগণের হৃদয়কে ঐক্যবদ্ধ করবে। আর যদি কেউ বিশ্বাস করে, বিশ্রাম দিন পালন করে, তার সহগামী আশীর্বাদ লাভ করে, পরে তা ত্যাগ করে এবং পবিত্র আজ্ঞা ভঙ্গ করে, তবে তারা নিজেদের বিরুদ্ধেই পবিত্র নগরের দ্বার বন্ধ করবে, যেমন নিশ্চিত সত্য যে ঊর্ধ্বাকাশে ঈশ্বর শাসন করেন। আমি দেখলাম ঈশ্বরের এমন সন্তানও আছেন যারা বিশ্রাম দিনের সত্য দেখেন না এবং তা পালনও করেন না। এ বিষয়ে আলোর প্রকাশ তারা প্রত্যাখ্যান করেনি। আর সংকটকালের সূচনায় আমরা বেরিয়ে গিয়ে বিশ্রাম দিন সম্পর্কে আরও পরিপূর্ণভাবে ঘোষণা করলাম এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হলাম। এতে মণ্ডলী এবং নামমাত্র অ্যাডভেন্টিস্টরা ক্রুদ্ধ হল, কারণ তারা বিশ্রাম দিনের সত্য খণ্ডন করতে পারল না। আর এই সময়ে ঈশ্বরের মনোনীতরা সকলেই স্পষ্ট দেখল যে আমাদেরই সত্য আছে, এবং তারা বেরিয়ে এসে আমাদের সঙ্গে নির্যাতন সহ্য করল। ক্ষুদ্র পালের উদ্দেশ্যে একটি কথা, ১৮:১৯।
শীঘ্রই আসতে চলা রবিবার আইনের সময় দরজা বন্ধ হয়ে যায়, ফলে রবিবার আইনের পূর্ববর্তী সময়টি ঈশ্বরের লোকদের পরিদর্শনের সময় হয়ে দাঁড়ায়।
তোমরা কি করে বল, আমরা জ্ঞানী আর সদাপ্রভুর বিধি আমাদের সঙ্গে আছে। দেখ, নিশ্চয়ই তা বৃথাই করা হয়েছে, লিপিকারদের কলম বৃথা। জ্ঞানীরা লজ্জিত, তারা হতবুদ্ধি ও বন্দী হয়েছে। দেখ, তারা সদাপ্রভুর বাক্য প্রত্যাখ্যান করেছে, তবে তাদের মধ্যে কি জ্ঞান আছে! তাই আমি তাদের স্ত্রীদের অন্যদের হাতে দেব, এবং তাদের ক্ষেত তাদেরই কাছে যাবে যারা সেগুলির অধিকারী হবে, কারণ ক্ষুদ্র থেকে মহান পর্যন্ত প্রত্যেকেই লোভে আক্রান্ত, নবী থেকে পুরোহিত পর্যন্ত প্রত্যেকে প্রতারণা করে। তারা আমার লোকের কন্যার ক্ষতকে উপরিতলে সারিয়েছে বলে শান্তি শান্তি, কিন্তু শান্তি নেই। তারা কি লজ্জিত হয়েছিল যখন তারা ঘৃণ্যতা করেছিল? না, তারা মোটেই লজ্জিত হয়নি, তারা লজ্জায় রাঙতেও পারেনি। অতএব তারা পতিতদের সঙ্গে পতিত হবে, তাদের শাস্তির সময় তারা নিচে ফেলে দেওয়া হবে, সদাপ্রভু বলেন। জিরমিয়া ৮:৮-১২।
প্রাচীন ইসরায়েলের মতোই আধুনিক ইসরায়েলও উভয়ই ধ্বংসপ্রাপ্ত, কারণ তারা তাদের পরিদর্শনের সময় চিনতে পারেনি। লাওদিকীয় অ্যাডভেন্টিজমের প্রতি ঈশ্বরের পরিদর্শনের সময় ১১ সেপ্টেম্বর ২০০১ শুরু হয়েছিল এবং শীঘ্রই আসন্ন রবিবার আইনে সমাপ্ত হবে।
আর যখন তিনি কাছে এলেন, তিনি নগরী দেখে তার জন্য কাঁদলেন, বললেন, যদি তুমি, এমনকি তুমি নিজেও, অন্তত তোমার এই দিনে তোমার শান্তির বিষয়গুলো জানতে, কিন্তু এখন সেগুলো তোমার চোখ থেকে আড়াল হয়ে গেছে, কারণ এমন দিন তোমার ওপর আসবে যখন তোমার শত্রুরা তোমাকে ঘিরে পরীক্ষা খনন করবে, চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলবে এবং সর্বদিক দিয়ে তোমাকে অবরুদ্ধ করে রাখবে, আর তোমাকে ও তোমার মধ্যে থাকা সন্তানদের মাটির সঙ্গে সমান করে দেবে, এবং তারা তোমার মধ্যে একটি পাথরের ওপর আরেকটি পাথরও রেখে যাবে না, কারণ তুমি তোমার পরিদর্শনের সময় চিনতে পারনি। ১৯:২৬-৪৪।
ঈশ্বরের আগমনের সময় জ্ঞানীরা ও মূর্খরা চিরতরে পৃথক হয়ে যায়।
আমরা জানি যে আত্মনিবেদিত নয় এমন সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টরা, যাদের সত্যের জ্ঞান আছে, কিন্তু যারা নিজেদের জাগতিক লোকদের সঙ্গে যুক্ত করেছে, তারা প্রতারক আত্মাদের কথায় কান দিয়ে বিশ্বাস থেকে সম্পূর্ণ বিচ্যুত হবে। শত্রু আনন্দের সঙ্গে তাদের সামনে প্রলোভন তুলে ধরবে, যাতে তারা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ চালায়। কিন্তু যারা সত্যনিষ্ঠ ও অবিচল, তারা ঈশ্বরের শক্তিশালী ও বলবান সুরক্ষা পাবে। পাণ্ডুলিপি প্রকাশনা ৭:১৮।
তাদের পরিদর্শনের সময় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর শুরু হয়েছিল, যেমন এর প্রতিরূপ ছিল ১৮৪০ সালের ১১ আগস্ট প্রোটেস্ট্যান্ট গির্জাগুলোর ওপর ঘটিত পরিদর্শনের সময়, এবং যেমন প্রাচীন ইসরায়েলের জন্য পরিদর্শনের সময় শুরু হয়েছিল যখন খ্রিস্টের বাপতিস্মের সময় পবিত্র আত্মা অবতীর্ণ হয়েছিলেন। শীঘ্রই আসতে চলা রবিবারের আইনের সময়, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগ্রহের সময়ের পেয়ালা পূর্ণ করে, তখনই কার্যকর বিচার শুরু হয়, এবং সেই সময়েই লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট গির্জাও তাদের পেয়ালা পূর্ণ করে। বিচার শুরু হয় ঈশ্বরের গৃহ থেকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় দূষিত সিংহের অনুগ্রহের সময়ের পেয়ালাও তখন পূর্ণ হয়ে যায়। লাওদিকীয় অ্যাডভেন্টিস্ট গির্জা দ্বারা পূর্বে প্রতিনিধিত্বকৃত প্রোটেস্ট্যান্টবাদের সেই দূষিত শিন তখন অবসান ঘটে, আর তৃতীয় স্বর্গদূতের ফিলাডেলফিয়ায় আন্দোলনই তখন প্রোটেস্ট্যান্টবাদের সত্যসিং হয়ে ওঠে এবং পতাকার ন্যায় উত্তোলিত আধ্যাত্মিক জিরুসালেম। সেই সময় জিরুসালেম সংগ্রামী গির্জা থেকে বিজয়ী গির্জায় রূপান্তরিত হয়।
কার্যনির্বাহী বিচার শুরু হয় ঈশ্বরের ধ্বংসাত্মক বিচারসমূহের সময় থেকে, যা একই সঙ্গে বাবিলনে এখনও থাকা ঈশ্বরের অন্য পালের জন্য দয়ার সময়। এটি শুরু হয় যখন লাওদিকীয় অ্যাডভেন্টিজমের ওপর ঈশ্বরের পরিদর্শনের সময় শেষ হয়। কার্যনির্বাহী বিচার অগ্রসর হয়ে শেষের সাতটি মহামারীর পর্যায়ে পৌঁছায়, যেখানে বিচার আর দয়ার সঙ্গে মিশ্রিত থাকে না, এবং তারপর যিশু ফিরে আসে।
যিশু ফিরে এলে প্রকাশিত বাক্য গ্রন্থের ২০ অধ্যায় বর্ণিত সহস্রাব্দ ১০০০ বছর জানায় যে শয়তান উজার পৃথিবীতে শৃঙ্খলিত থাকবে এবং ঈশ্বরের বিরুদ্ধে আক্রমণে অংশ নেওয়া বিদ্রোহী স্বর্গদূতদের ছাড়া তার সঙ্গে আর কেউ থাকবে না।
আমি দেখলাম স্বর্গ থেকে এক স্বর্গদূত নেমে আসছে, তার হাতে অতল গহ্বরের চাবি এবং একটি বড় শৃঙ্খল। সে ড্রাগনকে, সেই প্রাচীন সর্পকে, যে হল শয়তান অর্থাৎ শাতান, ধরে ফেলল এবং তাকে ১০০০ বছরের জন্য বেঁধে রাখল এবং তাকে অতল গহ্বরে নিক্ষেপ করল, তাকে আবদ্ধ করে দিল এবং তার ওপর সিলমোহর বসাল, যাতে সে আর জাতিগুলোকে প্রতারিত করতে না পারে যতক্ষণ না সেই ১০০০ বছর পূর্ণ হয়, আর তারপরে অল্পকালের জন্য তাকে অবশ্যই মুক্ত করা হবে। প্রকাশিত বাক্য ২:২৫৫ সিরি।
সেই ১০০০ বছরের সময়কালে পরিত্রাণপ্রাপ্তরা তাদের সমাধিতে এখনও ঘুমিয়ে থাকা এবং ব্যক্তিগত বিচারের সমাপ্তির অপেক্ষায় থাকা পরিত্রাণহীনদের ওপর একটি তদন্তমূলক বিচার পরিচালনা করবেন। পরিত্রাণপ্রাপ্তরা শয়তান ও তার স্বর্গদূতদের সহ পরিত্রাণহীনদের জীবন ও পরিস্থিতি বিবেচনা করবেন, যাতে হাজার বছরের শেষে কারা অধিক শাস্তির যোগ্য তা নির্ধারণ করা যায়।
আমি সিংহাসন সমূহ দেখলাম এবং যারা তাতে বসেছিল এবং বিচারের ক্ষমতা তাদেরকে দেওয়া হল, আর আমি দেখলাম তাদের আত্মাগুলি, যারা যিশুর সাক্ষ্যের জন্য এবং ঈশ্বরের বাক্যের জন্য শিরচ্ছেদিত হয়েছিল, এবং যারা পশুকে বা তার মূর্তিকে উপাসনা করেনি এবং যারা তাদের কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করেনি, আর তারা জীবিত হল এবং খ্রিস্টের সঙ্গে ১০০০ বছর রাজত্ব করল। প্রকাশিত বাক্য ২:৪।
অতএব সহস্রাব্দে একটি তদন্তমূলক বিচার থাকে, তা শেষ হলে চূড়ান্ত কার্যকরী বিচার আসে, যখন দুষ্ট মৃতদের পুনরুত্থিত করা হয়। তখন শয়তান, যে তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে, দুষ্টদের জেরুজালেম আক্রমণ করতে প্ররোচিত করে, যে শহরটি হাজার বছরের শেষে স্বর্গ থেকে নেমে আসে। দুষ্টরা যখন আক্রমণ চালাতে উদ্যত হয়, স্বর্গ থেকে আগুন নেমে আসে এবং চূড়ান্ত কার্যকরী বিচার সম্পন্ন হয়।
আর যখন হাজার বছর পূর্ণ হবে, শয়তান তার কারাগার থেকে মুক্তি পাবে এবং সে বেরিয়ে যাবে পৃথিবীর চার কোণে থাকা জাতিসমূহকে, গগ ও মাগগগকে প্রতারণা করতে, যুদ্ধের জন্য তাদের একত্র করতে, যাদের সংখ্যা সমুদ্রের বালুর মতো, আর তারা পৃথিবীর বিস্তৃত ভূমিতে উঠে এসে পবিত্রদের শিবির ও প্রিয় নগরকে চারদিক থেকে ঘিরে ফেলল, আর ঈশ্বরের কাছ থেকে স্বর্গ হতে আগুন নেমে এসে তাদের গ্রাস করল। প্রকাশিত বাক্য ২:৭-৯।
এলিয়ার ত্রিবিধ প্রয়োগ এবং চুক্তির দূত, যাতে হঠাৎ তার মন্দিরে আসতে পারেন, তার জন্য যে প্রস্তুতকারী দূত, এ দুটো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও তাদের কাজের মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। যথা, এলিয়া প্রধানত সেই দূতের কাজ এবং দূতের বার্তার সঙ্গে সংশ্লিষ্ট যে আন্দোলন তা চিহ্নিত করছেন, যা শীঘ্র আসন্ন রবিবার আইন দিয়ে শুরু হওয়া কার্যকরী বিচারকালে সম্পন্ন হয়। চুক্তির দূতের পথ প্রস্তুতকারী দূত প্রধানত এমন এক কাজকে চিহ্নিত করেন যা তদন্ত বিচার চলাকালীন সম্পন্ন হয়। লাওদিকীয় অ্যাডভেন্টবাদ তাদের পরিদর্শনের সময় জানে না, যা বিচারের একটি নির্দিষ্ট সময়কালকে নির্দেশ করে।
তাদের পরিদর্শনের সময় যে বর্তমান সত্যবার্তা ঘোষণা করা হয় তাও তারা বোঝে না। সেই দিনগুলোর বিচার এবং বার্তা উভয়ই তাদের জানা প্রয়োজন ছিল, তাদেরও ওই সময়ের বার্তাবাহককে জানা প্রয়োজন ছিল। লাওদিকীয় অন্ধত্বে তারা সময়ের বার্তার বিরোধিতা করে, শান্তি ও নিরাপত্তার বার্তা দিয়ে তাদের পরিদর্শনের সময় অস্বীকার করে এবং ওই সময়ের নির্বাচিত বার্তাবাহককে সে বিষয়ে অনিশ্চিত থাকে। এই সত্যটি দ্বিতীয় এলিয়ার সাক্ষ্যে স্পষ্টভাবে চিহ্নিত হয়েছিল।
তিনি ছিলেন বাপ্তিস্মদাতা জোহন।
ইহুদিরা জানত যে ভবিষ্যৎবাণী একজন আগত দূতকে চিহ্নিত করেছিল এবং যীশু সরাসরি শিক্ষা দিয়েছিলেন যে জোহনই ছিলেন সেই দূত যিনি আসার কথা ছিল,
কারণ সমস্ত নবী এবং ব্যবস্থা জোহন পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে।
আর যদি তোমরা এটি গ্রহণ করো, তবে তিনিই সেই এলিয়া যিনি আসিবার কথা ছিল, যার সোনার কান আছে সে শুনুক। মথি 11:15।
তাদের পরিদর্শনের সময়ের একেবারে উপসংহারে খ্রিস্টের ইতিহাসের সেই সময় যা শিগগির আসন্ন রবিবার আইনকে প্রতিকায়িত করে, যখন খ্রিস্ট ক্রুশে ঝুলছিলেন, ইহুদিরা অনুমান করল যে এলিয়া কি তখন যীশুকে উদ্ধার করতে আসবেন যদি তারা সেই দূতকে স্বীকৃতি না দেয় যিনি চুক্তির দূতের আগমনের জন্য প্রস্তুতি করার কথা ছিলেন। আর চুক্তির সেই দূত তখন তার নিজ রক্ত দিয়ে চুক্তি নিশ্চিত করছিলেন, তবে তারা তাদের মসিহকেও চিনতে পারত না। শেষকালে লাওদিকীয় অ্যাডভেন্টিজমকে তাদের বিচারকাল অর্থাৎ তাদের পরিদর্শনের সময় চিনতে হবে, তাদের সেই সময়কালের বার্তাকে স্বীকৃতি দিতে হবে এবং সেই সময়ের জন্য মনোনীত দূতকেও স্বীকৃতি দিতে হবে। 1898 সালের বিদ্রোহটির প্রতিরূপ ছিল 2001 সালের 11 সেপ্টেম্বর, যখন প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের স্বর্গদূত অবতীর্ণ হলেন। 1898 সালের বিদ্রোহীরা শেষকালের প্রতিকায়িত সেই ইতিহাসের মনোনীত দূতদের স্বীকার করতে অস্বীকার করেছিল।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়নটি অব্যাহত রাখব,
কারণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু আমাকে এভাবেই বলেছেন, আমার হাত থেকে এই ক্রোধের মদের পাত্রটি গ্রহণ কর এবং যাদের কাছে আমি তোমাকে পাঠাই সেই সব জাতিকে তা পান করাও। তারা পান করবে, টলবে এবং উন্মত্ত হবে, কারণ আমি তাদের মধ্যে যে তলোয়ার পাঠাবো তার জন্য। তখন আমি সদাপ্রভুর হাত থেকে সেই পাত্রটি নিলাম এবং যাদের কাছে সদাপ্রভু আমাকে পাঠিয়েছিলেন সেই সমস্ত জাতিকে পান করালাম, যথা জিরুসালেম, জিহুদার নগরীগুলি, তাদের রাজারা এবং তাদের অধিপতিগণ, তাদেরকে ধ্বংসস্তূপ, বিস্ময়, শিসধ্বনি ও অভিশাপে পরিণত করার জন্য, যেমন আজও আছে। মিশরের রাজা ফেরাউন, তার দাসগণ, তার রাজপুত্রগণ এবং তার সমস্ত প্রজা এবং সব মিশ্র জনগণ, উজ দেশের সমস্ত রাজা, পলেষ্টীয়দের দেশের সমস্ত রাজা, আর আশকেলন, গাজা, একরন এবং আসদদের অবশিষ্টাংশ, এদম, মোয়াব এবং আম্মনের সন্তানরা, টাইরের সমস্ত রাজা, সিদনের সমস্ত রাজা এবং সমুদ্রের ওপারের দ্বীপগুলির রাজাগণ, দেদান, তেমা, বুজ এবং সুদূর প্রান্তসীমায় যারা আছে তারা সকলেই, আরবের সমস্ত রাজা এবং মরুভূমিতে বাস করা মিশ্র জনগণের সমস্ত রাজা, জিমরির সমস্ত রাজা, ইলামের সমস্ত রাজা এবং মিদীয়দের সমস্ত রাজা, উত্তর দেশের সমস্ত রাজা, দূরের ও নিকটের, পরস্পর এবং পৃথিবীর পৃষ্ঠে যে সমস্ত রাজ্য আছে সেগুলো সব, আর শেষাখের রাজা তাদের পর পান করবে। অতএব তুমি তাদের বলবে, ইসরায়েলের ঈশ্বর সেনাবাহিনীর সদাপ্রভু এই কথা বলেন, পান করো, মাতো, বমি করো, পড়ে যাও, আর আর উঠে দাঁড়িও না, কারণ আমি তোমাদের মধ্যে যে তলোয়ার পাঠাব তার জন্য। আর যদি তারা তোমার হাত থেকে পাত্রটি নিয়ে পান করতে অস্বীকার করে, তবে তুমি তাদের বলবে, সেনাবাহিনীর সদাপ্রভু এই বলেন, তোমরা অবশ্যই পান করবে, কারণ দেখ, আমি আমার নামে যে নগরী পরিচিত তার উপর বিপদ আনতে শুরু করেছি। আর তোমরা কি সম্পূর্ণ শাস্তিহীন থাকবে? তোমরা শাস্তিহীন থাকবে না, কারণ আমি পৃথিবীর সমস্ত অধিবাসীর উপর তলোয়ার আনব, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু। সুতরাং তুমি তাদের বিরুদ্ধে এই সমস্ত কথা ভবিষ্যৎদানী করে বলো, সদাপ্রভু উচ্চস্থান থেকে গর্জন করবেন, তার পবিত্র বাসস্থান থেকে তার স্বর উচ্চারণ করবেন, তিনি তার বাসস্থানের উপর প্রবলভাবে গর্জন করবেন, তিনি দ্রাক্ষা মারাইকারীদের মতো উল্লাসধ্বনি করবেন পৃথিবীর সকল অধিবাসীর বিরুদ্ধে, এক প্রচণ্ড শব্দ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবে, কারণ সদাপ্রভুর জাতিসমূহের সঙ্গে বিবাদ আছে, তিনি সকলের সঙ্গে বিচার করবেন, তিনি দুষ্টদের তলোয়ারের হাতে সম্পে দেবেন, বলেন সদাপ্রভু। সেনাবাহিনীর সদাপ্রভু এই বলেন, দেখ, বিপর্যয় জাতি থেকে জাতিতে ছড়িয়ে পড়বে এবং পৃথিবীর প্রান্ত দেশ থেকে এক মহান ঘূর্ণিঝড় উঠবে, আর সেই দিনে সদাপ্রভুর দ্বারা নিহতেরা হবে পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত, তাদের জন্য বিলাপ করা হবে না, তাদের জোগাড়ও করা হবে না, কবর দেওয়াও হবে না, তারা মাটির ওপর সার হয়ে পড়ে থাকবে। জিরমিয়া 25:33।